রমজানুল মুবারকের স্মৃতিচারণ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের সম্মান ও মর্যাদার কথা কি আর বলবো, যার আগমনে মুসলমানদের অন্তর আনন্দে উদ্দীলিত হয়ে ওঠে, যার বদৌলতে জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া যেন বারবার এই মুবারক রহমত ও বরকতপূর্ণ মাস আমাদের নসিব হয়। মাদিনী চ্যানেল বাংলা মাহে রমজানের মহিমান্বিত স্মৃতিচারণকে উজ্জীবিত করার জন্যে 1441 হিজরির মাহে রমজানে বিশেষ ট্রান্সমিশন আপনাদের জন্য নিয়ে আসছে জ্ঞান ও প্রজ্ঞা নেকির উৎসাহ প্রদানে পরিপূর্ণ অনুষ্ঠান রমজানুল মুবারকের স্মৃতিচারণ। আসুন রমজানুল মুবারকের সে স্মৃতিগুলোকে উজ্জীবিত করি। রমজানুল মুবারকের বরকতময় রাত্রিতে সাহারির সময় সরাসরি সম্প্রচারিত করা হয়েছিল অনুষ্ঠান ফয়জানে সাহারি। চলুন সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখে আসি।
যাবো রিয়াজ বাড়ির কাছে, যাবো কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করবেন ইনশাআল্লাহ তাআলা।
কথা বলাতে জিহ্বা অনেক বড় ভূমিকা রাখে না?
জি,
এই জিহ্বা দ্বারাই আমরা কথা বলি থাকি। জিহ্বা গুরুত্বপূর্ণ বস্তু এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড়
নিয়ামত। যার জিহ্বা নাই সেই বুঝে।
হ্যাঁ, জিহ্বা বলতে এখানে মাংসের, হ্যাঁ মাংসের
টুকরো
না, এখানে যেটা আমরা উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাক শক্তি,
কথা বলার।
হ্যাঁ, কিন্তু জিহ্বার মাধ্যমেই সেটা যেহেতু আমাদের মুখ থেকে শব্দ বের হয়ে থাকে, বিদায় জিহ্বাকে বিষয় নেওয়া হয়েছে। সাহাবাই কেরাম আলিমুর দিওয়ান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর দরবারে প্রায় প্রশ্ন করতেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে জবাব প্রদান করতেন। এবং সময় সময়ে দেখা যায় যে সাহাবাই কেরাম আলিমুর দিওয়ান আসল পর্দা উদ্ঘাটন করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে প্রশ্ন রাখতেন যে মূল তথ্য এখান থেকেই পাওয়া যাবে এবং সঠিক তথ্য পাওয়া যাবে, যার মধ্যে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে। বিদায় সাহাবাই কেরাম আলিমুর দিওয়ান তারা প্রশ্ন করতেন। তেমনি ভাবে হযরতে সাইয়েদনা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি নবী করিম হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কোন বস্তুটি সর্বাধিক ভয়াবহ ও ক্ষতিকর হিসাবে নির্ধারণ করেন?
জি,
তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা মুবারক ধরে ইরশাদ করলেন এটাকে।
আল্লাহ, সবচেয়ে ক্ষতিকর,
হ্যাঁ ক্ষতিকর এবং ভয়ানক বস্তু হিসাবে চিহ্নিত করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিহ্বাকে।
এবং যদি আমরা বাস্তবিক চোখে যদি দেখি তাহলে আসল এটাই যে এই জিহ্বা দ্বারাই মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং এই জিহ্বা দ্বারাই মানুষ সে উন্নতি লাভ করে। এই জিহ্বা দ্বারা এমন শব্দ বলে দেয় যে শব্দের কারণে তার জন্য জান্নাতের পথ আসান হয়ে যায়। এই জিহ্বা দ্বারাই এমন শব্দ বের করে যার কারণে শেষ পর্যন্ত ঈমান হারা হয়ে মারা যায়। তো কথা বলতে গিয়ে বিবেচনা করে চিন্তা ভাবনা করে বলা অত্যন্ত জরুরি রয়েছে এবং হাদিস শরীফের মধ্যেও এই ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে। যেমন বুখারী শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত, যে আল্লাহ এবং কিয়ামত দিবসের উপর ইমান রাখে তার উচিত যেন ভালো কথা বলে বা চুপ থাকে। এখানে দুইটি বিষয়ে বলা হয়েছে যে কথা বললে ভালো বলবে, অন্যথায় চুপ থাকবে। তো নীরবতা মধ্যেও কল্যাণ নিহিত রয়েছে এবং বলা হয়েছে যে নীরবতা হচ্ছে হেকমতের চাবি।
আচ্ছা,
মানুষ যখন নীরব থাকে, কথা বলে না, তখন তার ব্যাপারে আপনার জানা কঠিন হয়ে যায় সে কোন পর্যায়ের লোক। যখন কথা বলে তখন তার কথার মাধ্যমে জানা যায় সে আলিম নাকি মূর্খ, সে জ্ঞানী ব্যক্তি না মূর্খ। এই জন্য কথা মানুষের আপনার তার রিসপেক্টের একটি মাধ্যম হয়। তো জিহবা গুরুত্ব রাখে সমাজের মধ্যে আপনার রিসপেক্ট পাওয়ার জন্য, সমাজের মধ্যে মর্যাদা অর্জন করার জন্য এই জিহবার সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি রয়েছে।
আপনারা দেখেছেন রমজানুল মুবারকের প্রতিটি সময় রহমত ও বরকতময় এবং ফজিলত দ্বারা সম্বলিত সরাসরি অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
আজকের যে প্রথম সেগমেন্ট রয়েছে মুবাল্লিগের অভিমত, যদি রিয়াজ ভাই আমাদের উপরে খুশি হন আর দর্শককে জানিয়ে দেন যে মদিনাতে যে রিয়াজ ভাইয়ের হাজিরি হয়েছে, অন্য অন্য অনুষ্ঠানে বলছেন কিনা তা জানি না, তবে যেহেতু ব্যক্তিগত অভিমতই নিচ্ছি আমরা শুনছি, মদিনাতে হাজিরা কমপক্ষে আপনার অনুভূতিটা কেমন ছিল, কেমন লেগেছিল, এই বিষয়ে যদি আমাদের সাথে শেয়ার করতেন হয়তো আমাদেরও আকাঙ্ক্ষা বেড়ে যেত আরো, আয় হায় মদিনায় হাজিরি দেওয়ার এত সুন্দর মজা।
একজন আশিক যখন মদিনাতুল মুনাব্বারা যাওয়ার যখন সুসংবাদ শুনে,
আহা,
তখন সে আবেগময়ী হয়ে নিজের আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে যে যায়, আমরা দেখেছি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়াকে বাস্তব রূপে যে ওনার মদিনাতুল মুনাব্বারাতে উপস্থিত হওয়া এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের রওজা মুবারকের কদম মুবারকের দিকে দাঁড়িয়ে সালাম পড়া এবং সেখান থেকে বিদায় নেওয়া, তো একজন সন্তান যখন হঠাৎ মাকে দেখে কিভাবে মায়ের দিকে ছুটে যায়, তো সেই জিনিসটি আমির আহলে সুন্নাতের মাঝে দেখেছি। আর একজন সন্তান যখন মা থেকে বিচ্ছিন্ন হয় তখন সন্তানের যে হৃদয়ের মধ্যে যে একটা প্রভাব পড়ে সেটিও আমির আহলে সুন্নাতের মাঝে আমরা দেখেছি। দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশে আলহামদুলিল্লাহ আমারও সৌভাগ্য হয়েছে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার।
সুবহানাল্লাহ,
দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশের একটি আলহামদুলিল্লাহ বরকত রয়েছে,
জি,
যে দাওয়াতে ইসলামীতে যারা সম্পৃক্ত হয়ে যায় দেখা যায়, পূর্বেও তো মদিনাতুল মুনাওয়ারার নাম শুনেছে, মদিনাতুল মুনাওয়ারার সম্পর্কে তার কিছু না কিছু একজন মমিন মুসলমানের জ্ঞান থাকে,
থাকে,
কিন্তু এই পরিবেশের বরকতে যে মদিনাতুল মুনাওয়ারার যে একটি মহাব্বাত ভালোবাসা অন্তরে গেঁথে যায় এবং গেঁথে গিয়েছে, এবং এই পরিবেশের বরকতে দেখা যায় যে যখন কোনো ইসলামী ভাই মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হয় তখন সে নিজের অশ্রুকে থামাতে পারে না, এবং যেহেতু সে সারা জীবন এটাই আল্লাহ তাআলা দরবারে কেঁদেছে, মাওলা জীবনে হলেও একবার মদিনা দেখিয়ে দাও, তোমার হাবিবের রওজা দেখিয়ে দাও, পবিত্র ভূমিতে মাথা দিয়ে চললেও সেটার আদব এর হক আদায় করতে পারবে,
আদায় হবে।
তারপর সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান সম্প্রচারিত করা হয়েছিল, যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব বর্ণনা করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি।
আপনার কাছে এই প্রশ্নটি রাখবো যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন পরিবারের সদস্যবর্গের সাথে কেমন উত্তম আচরণ করতেন?
প্রত্যেক মানুষই আপন আপন পরিবার থেকে গড়ে ওঠে এবং আপন পরিবার নিয়েই বসবাস করে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এসেছে, একবার আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্রের মধ্যে পানি পান করেছেন, এর পরবর্তীতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়েছেন এবং বলেন যে, হে আয়েশা, তুমি আমাকে একটু বলো তুমি কোন জায়গা থেকে পানি পান করেছো, পাত্রের কোন স্থানে তোমার মুখ লেগেছে, আমি ওই স্থান দিয়ে পানি পান করব।
অর্থাৎ
মহব্বত প্রকাশ করেছেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি মহব্বত প্রকাশ করেছেন, এবং কোন উম্মাহাতুল মুমিনিনগণ এটা কোনোভাবেই বলতে পারতো না যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভালোবাসেন না, সবার সাথে সুন্দর আচরণ করতেন, উত্তম ব্যবহার করতেন, সবাই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সবাই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দেখে, এমনকি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা উনিও পরিবারের সদস্য ছিলেন, উনি বলেন আমি 10 বছর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি, কোনোদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি তুমি এই কাজটা কেন করো, যে কাজটা কেন করেন। এবং যখন জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হারানো গোলাম ওনার ব্যাপারে এসেছে, ওনাকে নেওয়ার জন্য এসেছে, উনি হারিয়ে গিয়েছিলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কেউ নিয়ে আসলো, উনি অনেকদিন থেকেছেন, তো ওনার মা বাবা যখন খবর পেলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রয়েছে, তারা আসলো, এসে বলতেছে আমরা আমার ছেলেকে ফেরত চাই, আপনি ফেরত দিয়ে দেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, তোমাদের ছেলে যদি তোমাদের সাথে চলে যেতে চায় আমার কোনো আপত্তি নেই, তোমরা নিয়ে যাও। তারা গেল, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল, এ বলতে বাবা আমি তো আমরা তোমাদের মা বাবা, তোমার মা বাবা, তুমি আমাদের সাথে চলো, ঘরে চলো। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে মা বাবাকে সাথে নিয়ে আসলেন। মা বাবা মনে করেছে বিদায় নিতে এসেছেন, কিন্তু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার দরবার থেকে আমি কোথায় যাব? আমি তো আমার মা বাবার কাছ থেকে ওইরকম মহব্বত পাইনি যেরকম মহব্বত আপনার কাছ থেকে।
আল্লাহ আল্লাহ।
অপরের সাথে শিষ্টাচার ও সদাচরণের ফজিলত সম্পর্কে বিভিন্ন ঘটনাবলী সম্বলিত অনুষ্ঠান দয়া করুন দয়া করা হবে। চলুন তারও কিছু দৃশ্য দেখে আসি।
কর্জ গ্রহীতা, ঋণ গ্রহীতা যে ব্যক্তি রয়েছে, তো ঋণ গ্রহীতাকে যদি দয়া করি আমরা, তো এই দয়া করা, অবকাশ দেওয়া, এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে আপনি আমাদেরকে কিছু বলেন।
অভাবী অসহায় যারা, তাদের ব্যাপারে দয়ার ব্যাপারে অসংখ্য রাওয়ায়েত হাদিসে মোবারকা রয়েছে। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি নিকৃষ্ট কাজ, যেটা হচ্ছে সুদ, এই কাজকে বন্ধ করার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামের উত্তম একটা কাজ, প্রথা আমাদেরকে উপহার দিয়েছেন, চালু করেছেন, সেটা হচ্ছে ঋণ বা কর্জ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সমাজে যাতে করে সুদ মুক্ত হয় এই কাজটা চালু করলেন, যেটাকে আমরা সকলেই জানি, ছোট বড় সকলেই কিন্তু অবগত, কর্জ দেওয়া নেওয়া উভয়টা কিন্তু সুন্নাত।
আচ্ছা, মাশাআল্লাহ।
একদিকে সুদ হারাম, আর এই কাজটাকে বন্ধ করার জন্য যে কাজটা আমাদেরকে উপহার দিয়েছেন সেটা হচ্ছে সুন্নাত। আর স্বাভাবিকভাবে একজন মানুষ জানে যে সুন্নতের মাধ্যমে একজন মানুষ সেই মুক্তি পায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে সুদ মুক্ত যাকাত যুক্ত ইসলামী সমাজ ব্যবস্থা, সুদ মুক্ত যাকাত যুক্ত,
মাশাআল্লাহ।
এটা কত সুন্দর একটা চমৎকার একটা জিনিস যে সুদ মুক্ত যাকাত যুক্ত, ইসলামী জ্ঞান না থাকার কারণে, হয়তো ইসলামী অনুভূতি না থাকার কারণে, ধর্মীয় জ্ঞানের অভাবে আজকে সেটা আমাদের কাছে স্লোগানটা বিপরীত হয়ে গেল, উল্টো হয়ে গেল, সেটা কি সুদ যুক্ত যাকাত মুক্ত আমাদের সমাজের মধ্যে, আল্লাহ তাআলা হেফাজত করে। তো আমাদের হচ্ছে যে শুরুতে আপনি যেটা আমাকে বললেন, যারা কর্জ নিয়ে থাকে, ঋণ নিয়ে থাকে, তাদেরকে প্রতি দয়া করা হয়, অবকাশ দেওয়া হয়, এই ব্যাপারে আমরা যদি শুরুতে যদি আমরা আলোচনা করি, আমাদের সমাজের মধ্যে যারাই ঋণ নিয়ে থাকে, এমন কিছু লোক যাদের সামর্থ্য থাকার পরও তারা ঋণ দিতে গড়িমসি করে,
কেউ
এক শ্রেণীর লোক। আচ্ছা, আরেক শ্রেণীর লোক যারা আসলেই দরিদ্র, তাদের কাছে নির্ধারিত সময়ে আপনার ঋণ দেওয়ার মতো, কর্জ দেওয়ার মতো তাদের সে ধরনের অ্যাবিলিটি থাকে না। তো যাতে করে এই ধরনের ব্যক্তি যারা, ইসলাম আমাদেরকে এ ধরনের ব্যক্তির প্রতি যাতে দয়া করা হয়, তাদেরকে সুযোগ দেওয়া হয়, অবকাশ দেওয়া হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার আয়াত নাম্বার 280 এর মধ্যে মহান রব্বুল আলামিন ওই ব্যাপারে তাদের সাথে যাতে আমরা শালীনতা করার চেষ্টা করি, অবকাশ দিয়ে থাকি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, ঋণী যদি ঋণী দরিদ্র হয় তবে সচ্ছল অবস্থা আসা পর্যন্ত অবকাশ দিবে, মানে সেই একটু ভালো অবস্থানে আসা পর্যন্ত অবকাশ দিবে, আর মাফ করে দেওয়া তোমাদের জন্য অতি উত্তম।
দয়া করুন দয়া করা হবে অনুষ্ঠানের পর আকায়েদ ও আহকাম, বুজুর্গ ব্যক্তিদের জীবনী ও ঘটনাবলী, আদব ও শিষ্টাচার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্বলিত সরাসরি অনুষ্ঠান সুবাসিত রমজান সম্প্রচারিত করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি।
শুরুতে আমরা মাদিনায় শামিল করব আমাদের কামাল ভাইকে।
যৌবনকাল আর ইসলামের সাথে কি সম্পর্ক? যদি বলা হয় এটা সম্পর্ক সবকিছুর মূল, কারণ শিশুকাল নাবালক, বৃদ্ধকাল অসুস্থকাল, যৌবন হচ্ছে মূল। আর আল্লাহ তাআলার দরবারে যুবকের গুরুত্ব, মূল্যায়ন, মর্যাদা,
এত তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস শরীফ আছে এই ধরনের, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে, যেই যুবক ইসলামের মধ্যে বিদ্ধ হয় মানে ইসলামের মধ্যে বুড়া হয়ে যায়, তাহলে এই বিদ্ধকাল কাল কিয়ামতের দিন তার জন্য নূর হবে। এখন প্রশ্ন, আমরা কি কাল কিয়ামতের দিন আন্ধারে থাকবো না নূরের মধ্যে থাকবো, অন্ধকারে থাকবো না আলোর মধ্যে থাকবো, আমরা কি আল্লাহর দরবারে মকবুল হব না দুনিয়ার মধ্যে ফেমাস হব? এখন কতগুলো জিনিস এখানে খুব দেখা দরকার। আজকের যৌবনকাল যুবক ব্যক্তি দুনিয়াকে নিজেকে ফেমাস করতে চায়, মানে আমি নিজের নাম ডঙ্গা বাজাতে চাই, সবাই বেশিরভাগ অনেক ভালো আছে মাশাআল্লাহ, কিন্তু এই নামটা যৌবনকালটা থাকে কতক্ষণ? বালেক থেকে 30 বা 40 বছর, 15 বা 20 বছরের একটা ডিউরেশন বা 30 বছরের একটা জিন্দেগি অনন্তকালের সুখ বহন করে। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলার দরবারে যদি যৌবক ইয়াং ব্যক্তি মকবুল হতে চায়, তাহলে ইয়াং এর ইবাদতটা তার বৃদ্ধকালে প্রভাব বিস্তার করে।
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন যে নেককার যুবকের খবর পাশে তিনি একদিন যাচ্ছিলেন, তখন বললেন হে অমুক, আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন যে ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান, তাহলে ঈমান থেকে অনুবাদ, আর যে আপন প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য দুটি জান্নাত রয়েছে। এটা পাঠ করার পর তিনি বললেন যে হে যুবক বলো তোমার খবরের মধ্যে কি অবস্থা? তখন ওই নেককার আমলদার যুবক খবরের ভিতর থেকে আওয়াজ দিলেন যে হে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং উচ্চস্বর থেকে তিনি দুইবার বললেন যে কদ আতানি হিমা রব্বি আজ্জা ওয়া জাল্লা ফিল জান্নাহ, অর্থাৎ আমার প্রতিপালক সেই দুটি জান্নাত আমাকে প্রদান করেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করেন না, সুতরাং আল্লাহ যে ওয়াদা করেছেন সে ওয়াদা আল্লাহ পূরণ করেছেন, সুতরাং আমাদের উচিত তওবা করা এবং গুনার কাছ থেকে বিরত থাকা। আজকে যারা বৃদ্ধ হয়েছে তারা বৃদ্ধ এমনি হয় না, তারাও একসময় আমাদের মতো যুবক ছিল।
জি, প্রতিদিন বিকাল হতো ছোটদের শিক্ষণীয় আসর, তন্মধ্যে ছোটদের জন্য উপকারী তথ্য ও শিক্ষণীয় বিষয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
হযরত সাইয়েদা সাবিত বুনানি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার সম্পর্কে, যে হাফিয়া ছোট বন্ধুরা, এই হযরত সাইয়েদা সাবিত বুনানি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি কোরআন শরীফের কেমন আশিক ছিলেন এবং ইনার জীবনের প্রতিটি কর্ম এবং ইনার জীবনের পছন্দের বিষয়টা কী ছিল সেটা আজকে আমরা দেখব। হযরত সাইয়েদা সাবিত বুনানি রহমতুল্লাহ তাআলা আলাইহি দৈনিক একবার কোরআন শরীফ কতম করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি সর্বদা দিনের বেলায় রোজা রাখতেন এবং আর রাতে ইবাদত করতেন, অর্থাৎ রমজান মাস ছাড়াও তিনি কী করতেন, সর্বদা দিনের বেলা রোজা রাখতেন আর রাতে ইবাদত করতেন। হ্যাঁ, আবার যে দিনগুলোতে রোজা রাখার নিষেধ রয়েছে ওইটা আলাদা। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, ইনি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে, কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি নিজেই বলেন যে আমি জামে মসজিদের প্রতিটি স্তম্ভের পাশে পবিত্র কোরআনের খতম দিয়েছি এবং আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি আরো বলেন যে তিনি নামাজ ও কোরআন তেলাওয়াত করাকে বিশেষভাবে পছন্দ করতেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার যখন ইন্তেকাল হলো, ইনাকে যখন দাফন করা হলো, অর্থাৎ দাফন করতে যাচ্ছে, এমন সময় একটি আশ্চর্যজনক ঘটনা করলো। সেটা হচ্ছে তার কবরে যখন দাফন করছিল তখন একটি ইট তার কবরের মধ্যে বুলক্রমে, মানে বুলের কারণে এটা পড়ে গিয়েছিল। তো লোকেরা যখন ওই বুলের কারণে পড়ে যাওয়া ইটটা তুলতে একটু ঝুঁকলো, তখন দেখতে পাচ্ছে কিছুক্ষণ আগে যেই রহমতুল্লাহ তাআলা আলাইহি যে ব্যক্তিকে, যে আল্লাহর অলিকে কিছুক্ষণ আগে কবরের মধ্যে রাখা হয়েছে, যখনই তাকে কবরে রেখেছে একটা ইট বুলে পড়ে গিয়েছে, আর সাধারণ মানুষ যখন ওই ইটটা নিতে ঝুঁকলো, দেখতে পাচ্ছে কিছুক্ষণ আগে সে রাখা ব্যক্তি, তাকে শোয়ান অবস্থা রাখা হয়েছিল, এখনই তিনি কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, বলা হচ্ছে তার পরিবারের সদস্যদের কাছে যখন গেল যে তার রহমতুল্লাহি তাআলা আলাইহি এই এত বড় একটা যে বিষয় দেখতে পেল যে কিছুক্ষণ জায়গায় কবরে রাখা হয়েছে, তিনি এখন কবরে দাঁড়িয়ে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে লিপ্ত, নামাজ পড়ার মধ্যে লিপ্ত, এই কারণটা যখন তার পরিবার লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে কি এমন আমলের কারণে ইনার এত বড় মর্যাদা নসিব হয়েছে, তখন তার পরিবারের মধ্যে তার যে শাহজাদি ছিল তারা বলল আমার সম্মানিত পিতা রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রত্যেক দিন প্রত্যেক সময়ে প্রত্যেক এভাবে দোয়া করতেন, হে আল্লাহ যদি তুমি কাউকে উফাতের পর অর্থাৎ যদি তুমি কাউকে ইন্তেকালের পর কবরে নামাজ পড়ার সৌভাগ্য দান করো তাহলে আমাকেও সে মর্যাদা নসিব করিও। অর্থাৎ ওই আল্লাহর সবসময় কী দোয়া করতো, হে আল্লাহ যদি তুমি মানুষকে উফাতের পর যদি কবরে নামাজ পড়ার সৌভাগ্য দিয়ে থাকো তাহলে ওই ব্যক্তিদের মধ্যে আমাকেও ধন্য করিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলা হচ্ছে যে তার এই দোয়া কবুল হয়েছে এবং কিতাবের মধ্যে আরও বর্ণিত রয়েছে যখনই ওই আল্লাহর আলী রহমতুল্লাহি তাআলা আলীর কবরের পাশ দিয়ে নাকি কবর দাফন কাফন করে দেওয়ার পরে বিভিন্ন সময় যখন কেউ তার কবরের পাশ দিয়ে যেত তখন তার নূরানি কবর থেকে কোরআন শরীফ তিলাওয়াতের আওয়াজ আসতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
অতঃপর আপনারা দেখেছেন আল্লাহ তাআলার হামদ ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতের আলোকে নিজ মস্তিষ্ক আলোকিত করার মতো সরাসরি অনুষ্ঠান কিছুক্ষণ হামদু নাতের আসরে, আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
দর্শকবৃন্দ, আজ আমাদের মাঝে আমাদের জুনাইদ ভাই উপস্থিত রয়েছেন মাশা আল্লাহ, এবং অনুষ্ঠানে শুরুতে আমরা কালাম শ্রবণ করে থাকি, আজও আমরা কালাম শ্রবণ করব। জুনাইদ ভাই আমাদের জন্য বিভিন্ন সুন্দর সুন্দর গজল হামদ নাত নিয়ে উপস্থিত হয়েছেন, তো আসুন আমরা জুনাইদ ভাইয়ের দিকে যাই এবং হামদ শ্রবণ করি।
আসুন এখন দেখি বরকতময় রজনী অনুষ্ঠানের কিছু দৃশ্য। তন্মধ্যে রমজানুল মুবারকের বরকতময় রজনীতে নামাজ ও অন্যান্য ইবাদতের ফজিলত ও গুরুত্বপূর্ণ মাসাইল বর্ণনা করা হয়েছে।
আমাদের আজকের অনুষ্ঠানের যে বিষয় নিয়েছি আরশের ছায়া, সে বিষয়ে আমার ডান পাশ থেকে মোহাম্মদ মুবালিক শাহরুখ ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ মাদানী পুরস্কার সৌভাগ্য অর্জন করব।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং আমরা যারা রয়েছি, আমাদের উদ্দেশ্য এটা জানা দরকার আরশ কি আসলে। আরশ হলো আল্লাহ তাআলার একটি মাখলুক অর্থাৎ সৃষ্টি, যা আল্লাহ তাআলা আসমান এবং জমিন এগুলো সৃষ্টির পূর্বেই আর সৃষ্টি করেছেন।
সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বিশেষ যারা বান্দা রয়েছেন, যারা দুনিয়াতে নেক আমল করবে, আল্লাহ তাআলা সন্তুষ্টিমূলক কাজে ব্যয় করবে এবং যে আমল সমূহ করলে ওই আর ছায়া পাওয়া যাবে, আজকের যে বিষয় তাদের জন্যই ওই আর।
সুবহানাল্লাহ।
যে বান্দা যখন ইমান গ্রহণ করে, ইমানের পরে কিছু আকাইদ রয়েছে, আকীদা রয়েছে যেগুলো বিশ্বাস করাও আমাদের জন্য আবশ্যক, তার মধ্যে একটা হচ্ছে আরস। কোরআনুল করিমের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে আরশের কথা এসেছে। এটি আল্লাহ তাআলার এমন মখলুক, এমন সৃষ্টি যে 18,000 মখলুকাত রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আরশ।
আল্লাহ
আল্লাহ তাআলা জমিন এবং আসমান সৃষ্টির পূর্বে আরশকে সৃষ্টি করেছেন।
আল্লাহু আকবার।
এই আরশটা হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ তাআলার মখলুক
সৃষ্টি,
আল্লাহ তাআলার সৃষ্টি।
প্রতিদিন রাতে সরাসরি আমির আহলে সুন্নতের জ্ঞান ও প্রজ্ঞা সম্বলিত মাদানী মুজাকারা অনুষ্ঠিত হয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
কুরআন সে শাদি করা কর আগর বহনো কো জায়দাদ সে মেহরুম করনে ওয়ালি রসম কে বারে মে আপ ক্যা কেতে হ্যায় কে বাজ ইলাকো মে ইয়ে রাইজ হ্যায়।
মাশাআল্লাহ, তো বহুত আজীব ও গরীব বাত হ্যায়। তো কুরআন সে শাদি কেসে হোগি, ফির ইয়ে কে উসকো জায়দাদ সে তরকে সে ওয়ারস ওয়িরসে সে اگر محروم کرنے کے لیے کرتے ہیں تو واستغفر اللہ، تو قطعی حرام ہے، اس کا حق ہے ترکہ، تو قرآن سے ثابت ہے اس کا حق۔
کئی ایسے علاقے اور شہر معلوم ہوتے ہیں کہ جہاں پر بہنوں کا، ماؤں کا، یعنی عورتوں کا جائیدادوں میں، وراثت میں اگر حق نکلتا ہو تو انہیں کسی اور طریقے سے گھما پھرا کر ان کو حق اور ان کی چیزیں ان کو دی نہیں جاتی۔
دینی پڑے گی، چاہے وہ اپنے گھر پہ ہو، بال بچے والی ہو، نانی دادی بن گئی ہو، دینا تو پڑے گا، تو اس کا حق ہے۔ یہ دلیل نہیں چلتی کہ یہ کماتی نہیں تھی یا وہ کماتا نہیں ہے، اس کی محنت زیادہ ہے، اس کو زیادہ دو، یہ کچھ بھی نہیں چلے گا۔ جو حکم قرآن و حدیث ہے اس کے مطابق اس کا حصہ تقسیم کیا جائے گا، اور جو شرعی طور پر مفتی صاحبان سے، مفتی اسلام سے، عاشق رسول مفتی سے رہنمائی لے کر آپ کو یہ سب کرنا ہوگا۔
یا مرد اپنا کفن جو ہے اپنے جہاں پہ وہ سوتا ہے، چرپائی کے بالکل فارم والی سائڈ پہ، جو مارتے دعا تک پیدا کہ وہ جب سوئے اور کفن کو دیکھے، جب وہ اٹھے تو اس کی نظر کفن پر پڑے، موت یاد آئے۔
بہت اچھی بات ہے کہ موت یاد کرنے کے لیے کوئی اسباب اسے کر دے۔ اب یہ کہ ہم لوگ جو ہے نا، یہ کمزور لوگ ہیں، ہے جائز ایسا کرنا، کفن رکھنا، لیکن یہ کہ ایک ہی چیز کو مسلسل اب کفن کو دیکھتے رہیں گے تو پھر یہ ہو سکتا ہے کہ وہ پتہ بھی نہ چلے کہ یہ کیوں رکھا ہے، اس سے موت یاد نہ بھی آئے۔ لیکن یہ کہ اسے اسباب کرنے میں حرج نہیں ہے۔ ایک بادشاہ کا قصہ ہے کہ وہ اپنے پاس اس نے ایک تابوت رکھا تھا جس میں میت کو رکھتے ہیں، تو وہ تابوت کو دیکھ کر اپنی موت کو یاد کر لیتا تھا۔ پھر ایک بار اس نے آئینے میں دیکھا تو اس کو سفید بال نظر آیا داڑھی میں، اس نے کہا تابوت ہٹا لو، اب یہ سفید بال کو دیکھ کر میں موت کو یاد کروں گا، کیونکہ سفید بال جو ہے نا یہ موت کا قاصد ہے، موت یاد آئے، بندہ غفلت میں نہ پڑ جائے، اس کے لیے کچھ نہ کوئی اسباب ہونے چاہیے۔
رمضان